বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 1 নভেম্বর, 16 কার্তিক এবং ফার্সি 10 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢোকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কূটনীতি সেরা পন্থা, বাইডেনের মন্তব্য, বাস্তব পদক্ষেপ নেয়ার পরামর্শ দিল তেহরান। সাবমেরিন চুক্তি বাতিল করার প্রশ্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের অভিযোগ। হাজতবাসের প্রথম দিন থেকে আসামিদের সাজার মেয়াদ হিসাব করা হবে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়। এবং ভারতের উত্তরপ্রদেশে জয় শ্রীরাম বলতে বাধ্য করে মুসলিম যুবককে মারধর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন কূটনীতি হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সেরা উপায়। তিনি রোববার রাতে ইতালির রাজধানী রোমে G20 শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এর একদিন আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের ফলাফল তুলে ধরতে গিয়ে বাইডেন G20 শীর্ষ সম্মেলনে বলেন, তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকে এ সমঝোতা হয়েছে যে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান কূটনৈতিক পন্থায় হতে হবে এবং এটি সেরা উপায়। জো বাইডেন আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাশুল আমাদেরকে আজও দিতে হচ্ছে। ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হওয়ার পর জো বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করে। আমেরিকাকে এ সমঝোতায় ফিরিয়ে আনা এবং এটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 6 দফা আলোচনা হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত আন্তরিক ইচ্ছা দেখাতে পারেনি। তারা শুধু মুখে পরমাণু সমঝোতায় ফেরার কথা বলে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় ইরান ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমি যখন নিউ ইয়র্কে অবস্থান করছিলাম তখন পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে দাবির কথা শুনেছি। আমি ইউরোপীয় তিন দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে বলেছি, ইরান পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে সম্পূর্ণভাবে প্রস্তুত, তবে ডোনাল্ড ট্রাম্প যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করা উচিত। এটি পরমাণু সমঝোতায় ফেরার সবচেয়ে সহজ উপায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ভিয়েনায় এরই মধ্যে কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমেরিকা যদি এই সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক হতো তাহলে এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে ইরান অপেক্ষা করছে। তিনি বলেন, ইরান এরই মধ্যে আমেরিকার কাছ থেকে বহু ফাঁকা বুলি শুনেছে, এখন বাস্তব পদক্ষেপ চায়। আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাইদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, বাস্তব ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো সংলাপে বসবে না, এটাই স্বাভাবিক। ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতিবদ্ধ ও বাস্তব পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য নিয়েই ভিয়েনায় আলোচনা হতে হবে। পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা প্রস্তুত বলে ওয়াশিংটন যে দাবি করছে তা নাকচ করে সাইদ খাতিবজাদে বলেন, আমেরিকার পরিকল্পনা ও কাজকর্ম এমন দাবি প্রমাণ করতে এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই সমঝোতা বানচাল করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকা চালায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে $9,000 কোটি মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত G20 সম্মেলনে অবকাশে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ম্যাক্রন এই মন্তব্য করেন। তার এই বক্তব্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারেন। ম্যাক্রন বলেন, আপনাদের দেশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে, শ্রদ্ধার পাশাপাশি আপনাদের দেশের জনগণের প্রতি আমার বিপুল ভালোবাসা আছে। যখন আপনাদের প্রতি আমাদের এই সম্মান রয়েছে তখন আপনাদেরকে সত্যবাদী হতে হবে এবং এই মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে হবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে বহু সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে। এরপর ম্যাক্রন ও মরিসন প্রথমবারের মতো রোমে পরস্পরের মুখোমুখি হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেফতার হয়েছে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজতবাস করেছে তা বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছেন, কোনো মামলায় একজন আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে তার সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজতবাস করেছেন তা মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এখন থেকে প্রতিটি মামলার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হিসেবে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে সাংবাদিকদের জানিয়েছেন, ইউনুস আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন, পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুস আলীর আইনজীবী আপিল বিভাগকে জানান, এরই মধ্যে ইউনুস আলী বিচারাধীন অবস্থায় 26 বছর হাজতবাস করেছেন। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি দণ্ডবিধি বা CRPC-35 ক ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবে, হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। তবে এটা বিচারকের মর্জির উপরে নির্ভর করত। সম্প্রতি উচ্চ আদালতে এক রায়ে উল্লেখ করা হয়েছে, 35 ক ধারার সুযোগটা সব আসামি পাবেন। আপিল বিভাগের আজকের রায়ে আসামি ইউনুস আলীর হাজতকালীন এবং কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায় তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন এদেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বিএনপি ক্ষমতায় যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে সাম্প্রদায়িক শক্তির উপর নির্ভর করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 1991 সালেও বিএনপি ক্ষমতায় এসেছিল সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আতাত করে। সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানায় বিএনপি, আওয়ামী লীগ নয়। ক্ষমতায় যেতে বিএনপি ধর্ম ও সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বলে তিনি মন্তব্য করেন। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আমির খান নামে এক মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা সহ তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওই যুবক জয় শ্রীরাম ধ্বনি না দিতে চাওয়ায় তাকে লাঠি ডান্ডা দিয়ে বেধড়ক পেটানো হয়। বিস্তারিত বলছেন আমাদের কলকাতা প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আমির খান নামে এক মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা সহ তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওই যুবক জয় শ্রীরাম ধ্বনি না দিতে চায় তাকে লাঠি ডান্ডা দিয়ে বেধড়ক পেটানো হয়। উত্তরপ্রদেশের আলিগড়ের হারদুয়াগঞ্জ থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা মুসলিম ফেরিওয়ালা কাপড় বিক্রেতা ওই যুবকের কাছ থেকে তার মোবাইল ও টাকা পয়সাও ছিনিয়ে নিয়েছে। আজ সোমবার হিন্দি গণমাধ্যম জি নিউজের ওয়েবসাইটে প্রকাশ, ওই যুবককে আহত অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে JN মেডিকেল কলেজে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ হামলাকারী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গণমাধ্যমে প্রকাশ, আলিগড়ের হারদুয়াগঞ্জ থানার বিল্লা বিশওয়ানপুর এলাকার বাসিন্দা আমির খান ফেরিওয়ালা হিসেবে বিভিন্ন এলাকায় কাপড় বিক্রি করেন। গতকাল রোববার সন্ধ্যায় নাগলাখেম এলাকায় কাপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। আহত আমির খানের অভিযোগ, তিনি যখন নাগলাখেম পৌঁছান তখন কিছু গ্রাহককে কাপড় দেখাতে নামেন। এ সময় দুজন লোক তাকে তার নাম ও ধর্ম জিজ্ঞেস করে। আমির খান তার নাম বললে তাকে গালিগালাজ শুরু করে এবং তারপরে জয় শ্রীরাম বলতে বলে এবং মারধর শুরু করে। এ সময় তার মোটরবাইকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আমির খান বলেন, এ সময় তার মোবাইল ও টাকা পয়সাও ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় এক নারী আমিরকে বাঁচানোর চেষ্টা করলেও দুর্বৃত্তরা তাকে পাশ কাটিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে। পুলিশ কর্মকর্তা শিবপ্রতাপ সিং বলেছেন, ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিতাপুত্র রাজু এবং দেবেশ ওরফে দেবেন্দ্রকে গ্রাম থেকে গ্রেপ্তার করেছে এবং শান্তিভঙ্গের অভিযোগে জেলে পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষের অভিযোগ অনুসারে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 223 এবং 307 ধারায় মামলা দায়ের করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আফগানিস্তানের অনেক নাগরিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগ দিচ্ছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, আফগান গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীতে কাজ করা ব্যক্তিরাই প্রধানত এখন দায়েশে যোগ দিচ্ছে। তালেবান এবং আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এসব গোয়েন্দা ও সেনা সদস্য অনেকটা পরিত্যক্ত অবস্থার মধ্যে পড়ে যায় এবং তারা এখন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যুক্ত হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, দায়েশে যোগ দেওয়া লোকজনের সংখ্যা কম, তবে দিন দিন তা বাড়ছে। আফগানিস্তানে তালেবানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য দায়েশ কাজ করছে এবং তাদের যুদ্ধ ও গোয়েন্দা সক্ষমতাকে কাজে লাগিয়ে তালেবানের জন্য এরই মধ্যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অবশ্য এরই মধ্যে তালেবানদের সঙ্গে লড়াইয়ে দায়েশের সঙ্গে যুক্ত হওয়া অনেকে মারাও গেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, বৈরুতের সঙ্গে রিয়াদের সমস্যা লেবাননের তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও অনেক ঊর্ধ্বে। লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়ায় ইরানের মিত্রদের শক্তি বৃদ্ধিকে সৌদি আরবের জন্য সমস্যার মূল কারণ বলে তিনি উল্লেখ করেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বৈরুতের সঙ্গে রিয়াদের সমস্যা লেবাননের তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও অনেক ঊর্ধ্বে। লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়ায় ইরানের মিত্রদের শক্তি বৃদ্ধি সৌদি আরবের জন্য সমস্যার মূল কারণ। সম্প্রতি লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, ইয়েমেনে এখন সৌদি আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। ইয়েমেন যুদ্ধকে তিনি বাজে যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, আরব দেশগুলোর মধ্যে যুদ্ধকে তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেছিলেন যে ইয়েমেনে সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করছেন। ইয়েমেন যুদ্ধে বর্তমানে সৌদি আরবই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তার এই মন্তব্যের পর সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই পথ অনুসরণ করেছে বাহরাইন এবং কুয়েত। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরবের এই কঠোর প্রতিক্রিয়া থেকে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল ইয়েমেন বিষয়ে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্য প্রধান সমস্যা নয়, বরং মূল সমস্যা এসবেরও অনেক ঊর্ধ্বে, আর সেটা হচ্ছে ইরান। আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি এবং এ অঞ্চলের শক্তির ভারসাম্য ইরানের নেতৃত্বে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর অনুকূলে চলে যাওয়ায় সৌদি আরব খুবই অসন্তুষ্ট। সৌদি সরকার লেবাননের হিজবুল্লাহকে পশ্চিম এশিয়ায় ইরানের প্রধান মিত্র বলে মনে করে, সে কারণে ইয়েমেন ইস্যুতে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে অজুহাত করে সৌদি সরকার লেবাননের হিজবুল্লাহর উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লেবাননের সমাজে বড় ধরনের সংশোধন দরকার, কেননা লেবাননে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ইরান সমর্থক হিজবুল্লাহ বড় ভূমিকা রাখছে এবং এক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনা দরকার। তিনি আরও বলেন, লেবাননের রাজনৈতিক অঙ্গনেও হিজবুল্লাহর একক আধিপত্য ও প্রভাব সৌদি আরবকে উদ্বিগ্ন করে তুলেছে। এ অবস্থায় লেবাননের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরব গত এক দশক ধরে নানা কৌশলে ইসরায়েল বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে আসছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আজ থেকে করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর 8টি কেন্দ্রে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের বক্তব্য সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আজ থেকে করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর 8টি কেন্দ্রে।
নার্ভাস ছিলাম, বাট টিকা দেওয়ার পর আর নার্ভাসনেসটা চলে যায়, আর এখন সেরকম কোনো ইফেক্ট পড়ে নাই।
টিকা দেওয়াতে একটু মানে একটু আত্মবিশ্বাসটা একটু বেশি থাকে যে করোনা একটু কম হওয়ার চান্স আছে।
তবে শুরুতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, আর এখনই 12 বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ সোমবার সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান,
আমরা 40,000 টিকা প্রতিদিন দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি, তাদেরকে আমরা সবচেয়ে ভালো টিকাটা দিচ্ছি। একটি ছেলে মেয়েও এই টিকার আওতার বাইরে থাকবে না। প্রাথমিক পর্যায়ে সব জেলায় দেওয়া হবে, উপজেলা পর্যায়েও আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা নিয়ে নিলাম বলে আর বেপরোয়া হয়ে গেলাম এবং স্বাস্থ্যবিধি মানলাম না, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে।
একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, আমরা SSC ও HSC পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেব, পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেওয়ার চেষ্টা করা হবে।
টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরোপুরি পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারবো। আমরা আশা করছি যে নতুন বছর যখন আমরা শুরু করতে যাব, সেই সময়ের মধ্যে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। যেমনটি মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো, এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না।
এদিকে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,870 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 214 জনের, আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,69,753 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কূটনীতি সেরা পন্থা, বাইডেনের মন্তব্য, বাস্তব পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল তেহরান। সাবমেরিন চুক্তি বাতিল করার প্রশ্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের অভিযোগ। হাজতবাসের প্রথম দিন থেকে আসামিদের সাজার মেয়াদ হিসাব করা হবে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়। ভারতের উত্তরপ্রদেশে জয় শ্রীরাম বলতে বাধ্য করে মুসলিম যুবককে মারধর। এবারে আরও কিছু খবর। ইয়েমেনের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করার জের ধরে লেবাননের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টির পর লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন এই ইস্যুতে পদত্যাগের প্রশ্নই ওঠে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজ এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে দেশটির নৌবাহিনী। জাহাজটি এডেন উপসাগরের দিকে যাওয়ার সময় বাবাল মান্দব প্রণালীতে পৌঁছার আগেই জলদস্যুদের কবলে পড়ে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।